হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকের গল্প শুরু করার আগে একটা বিশেষ বিজ্ঞপ্তি তোমাদের জন্য, প্লিজ কেউ স্কিপ করো না। ইউটিউব অকারণেই বেশ কিছু বাংলা অডিও স্টোরি চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিচ্ছে। কেন করছে আমরা জানি না, আমাদের এখনো অফ হয়নি মনিটাইজেশন, কিন্তু কোনোদিন যে হবে না সেটা বলতে পারছি না। তাই আমাদের গল্প, আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের যে স্পটিফাইয়ের চ্যানেলটা আছে সেটাতে আমাদেরকে ফলো করে দিও, আমাদের পাশে থেকো। সেখানে নিয়মিত গল্প আসছে, প্রত্যেক বৃহস্পতিবার করে গল্প আসছে। সেখানে চ্যানেলের লিংক থাকলো নিচে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে। আর আজকে একটা নতুন গল্প, আজকে যে গল্পটা তোমাদের জন্য থাকছে সেটা লিখেছে অরণ্যানী অর্পিতা চ্যাটার্জি। তার লেখা একটা অসাধারণ থ্রিলার নির্বাক আতঙ্ক আজকে আমরা তোমাদের শোনাব। তাহলে দেরি করছি না, শুরু করছি আজকের গল্প নির্বাক আতঙ্ক।
বিকেলের আলো তখন একটু একটু করে ফিকে হয়ে আসছে। প্রফেসর ঈশান মুখার্জি তার ছোট্ট ঘরের কোণে বসে ফেসবুক লাইভ শুরু করলেন। পেছনের দেওয়ালে টাঙানো বইয়ের তাক, টেবিলের উপরে ছড়িয়ে থাকা নানান পাণ্ডুলিপি, আর ঠিক সামনেই একটা দীর্ঘ বিঘত পাথরের খণ্ড। প্রফেসর কথা বলা শুরু করলেন, তার গলা সামান্য কেঁপে উঠল যেন, তাকে যুগপৎ উত্তেজিত এবং অসুস্থ দেখাচ্ছে। কপালে শিরা ফুলে উঠেছে এবং চোখের তলায় অসংখ্য নির্ঘুম রাতের সাক্ষী স্বরূপ কালিমা।
বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু দেখাতে চলেছি যা হয়তো ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হতে পারে। এই শিলালিপিটি আমি খুঁজে পেয়েছি ঠিক এক মাস আগে, উত্তর ইতালিতে ট্রেকিং গিয়ে আল্পসের একটা বিখ্যাত পাহাড়ি অঞ্চলে। দুর্যোগের কবলে পড়ে আমি আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং একটা গুহায় আশ্রয় নিই। সেখানেই আমি একটা পাথরের খণ্ডের মধ্যে এই লেখাগুলো দেখতে পাই। তখন অবশ্য বুঝতে পারিনি, এগুলো তখন মনে হয়েছিল কিছু নকশা মাত্র, স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আজ হয়তো এই শিলালিপিটা আমার নিজের কাছে না রেখে গবেষণার জন্য দপ্তরে দিয়ে দেওয়া উচিত। কিন্তু তার আগে আমার এই সংগ্রহটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছা করছে।
ক্যামেরা এবার ঘুরে শিলাখণ্ডটির দিকে। সেটি একটি কালচে সাধারণ পাথর, তার উপরেই খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন।
এই লিপির ভাষা সম্পূর্ণ অজানা, কিন্তু এর মধ্যে কিছু চিহ্নের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন হামাওয়া ভাষার মিল খুঁজে পেয়েছি আমি। এই হামাওয়া ভাষা দ্বিতীয় শতাব্দীতেই লুপ্ত হয়ে যায়। এর একমাত্র ব্যাকরণগত কাঠামো পাওয়া গিয়েছিল জাপানের এক পরিত্যক্ত গবেষণাগারে, সেটার অনুকরণে আমি পড়েছি এটাকে। কিন্তু অর্থ উদ্ধার এখনো করতে পারিনি। সম্ভবত আমরা যেভাবে ইংরেজি অক্ষরে বাংলা লিখে থাকি এটাও সেরকমই হামাওয়া বা ওই ধরনের কোনো ভাষার বর্ণমালা ব্যবহার করে অন্য কোনো ভাষার কথা লিখে রাখা হয়েছে। অদ্ভুত ব্যাপার, জানি না কিভাবে শব্দগুলো পড়ার সময় আমার একবারও মনে হয়নি যে আমি এগুলোর উচ্চারণ জানি না। উচ্চারণ করতেই মনে হলো আমার মাথার ভেতর থেকে যেন শব্দগুলো আমি শুনতে পেলাম। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। শব্দগুলোর অর্থ কিছু বোঝা যাচ্ছে না বটে, কিন্তু এটা সম্ভবত কোনো মহামন্ত্র। আমি কেন যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম জানি না, আমার ভেতর থেকে কেমন যেন ইচ্ছা হলো। আরেকবার শুনবেন? আবালিম কুশে তামা।
পরপর আরো দুবার কথাটা উচ্চারণ করলেন প্রফেসর। প্রতিটি শব্দ যেন খুব পরিশ্রম করে উচ্চারণ করতে হচ্ছে তাকে। তৃতীয়বার মন্ত্রটি পড়ার সময় তার কপালের শিরা আরো স্পষ্টভাবে ফুলে উঠল, মাথা থেকে ঘাম গড়িয়ে টপটপ করে পড়তে লাগল। পাঠ সমাপ্ত হলে রীতিমতো হাঁপানি রোগীর মতো টেনে টেনে শ্বাস নিতে লাগলেন তিনি। তার কম্পিত হাত থেকে মোবাইলটা পড়ে বন্ধ হয়ে গেল। প্রফেসরের চোখে অদ্ভুত এক ঝিলিক, হালকা কাঁপুনি ঠোঁটে, আর অদূরেই একটা কুকুর যেন আর্তনাদ করে কেঁদে উঠল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আকাশে হালকা ছাই রঙা মেঘের স্তর, সূর্য যেন মুখ লুকিয়েছে পাতার আড়ালে। প্রফেসর ঈশান মুখার্জি, যিনি কিছুদিন আগেই ফেসবুকে শিলালিপি আবিষ্কারের ভিডিও পোস্ট করেছিলেন, আজ বসে আছেন নিজের লাইব্রেরি রুমে। চারিদিকে বইয়ের স্তূপ, খাতা, ছেঁড়া কাগজ, নানা ভাষার অভিধান এবং পেন্সিল কালি কলম। তার চোখ দুটি আজ একটু ফাঁকা, দৃষ্টির মধ্যে সেই পুরনো জৌলুস নেই, মুখে এক রাশ অস্বস্তি। সামনের খাতায় লেখা শুরু করলেন, দ্য সিলস অফ। তিনি থেমে গেলেন, এই শব্দটা হঠাৎ যেন হারিয়ে গেছে তার স্মৃতি থেকে। এক হাতে কপাল চেপে ধরলেন তিনি, মনে মনে আওড়াচ্ছেন শব্দটা, কিন্তু উচ্চারণ যেন জিভের আগায় এসেও হুসকে যাচ্ছে।
অনব, অনব!
তার ছাত্র পাশের ঘর থেকে এসে দাঁড়ালো।
হ্যাঁ স্যার।
তোমার নোটস কপি করা হয়েছে?
না স্যার, আরেকটু বাকি। আপনি বলুন না, কিছু কি দরকার আপনার?
ওটাকে কি বলে, যা দিয়ে কিছু একে বোঝানো যায়?
প্রতীক?
না না, মানে সরাসরি বোঝানো যাবে না, একটু অন্যভাবে আর কি। মানে কি করে যে বোঝাই, শব্দটা মাথায় আসে না।
চিহ্ন বা সিম্বলের কথা বলছেন কি?
হ্যাঁ হ্যাঁ, সিম্বল, এই তো, এই শব্দটাই তো খুঁজছিলাম।
অর্ণব একটু অবাক হয়ে তাকালো তাঁর দিকে, এমন ভুল আগে কখনো দেখেনি সে।
স্যার, আপনি ঠিক আছেন তো?
প্রফেসর কেবল হাসলেন, তবুও সেই হাসিতে কোথাও যেন একটা ভয়ের ছায়া। সন্ধ্যার পরে টিভি খুলে দেখলেন এক জনপ্রিয় সংবাদ চ্যানেল, উপস্থাপিকা পরিচিত মুখ, হঠাৎ করেই বাক্যের মাঝপথে থেমে যাচ্ছেন।
আজকের সংবাদ,
সে প্রচন্ড অস্বস্তিতে কপাল চুলকোতে চুলকোতে ক্যামেরার দিকে তাকিয়ে বলল,
আমার মনে হচ্ছে আজকের এটাকে কি কি বলে আমি শেষ করতে পারছি না, খুব কি বলে, আমার মাথাটা কেন যেন।
চ্যানেল চুপচাপ একটা ব্রেকে চলে গেল। সোশ্যাল মিডিয়ার ফিড ভর্তি হতে লাগলো অদ্ভুত ভিডিওতে। কেউ কেউ লাইভ করতে গিয়ে হঠাৎই ওই মন্ত্র পাঠ করছে, কেউ বা বিকৃত আওয়াজ করছে, কেউ গালাগালি দেওয়ার মতো হাবে ভাবে কথা বলছে, কিন্তু সেসব শব্দ গালিগালাজ হিসেবেও আগে কখনো শোনা যায়নি। কেউ হঠাৎই হাঁ করে জোরে চিৎকার করে উঠছে। একটা বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক নিউজ পোর্টাল লেখা বের করেছে, ভাষা ভোলার ভাইরাস ভাষাগত কেন্দ্রের কোষে সংক্রমণ ঘটাচ্ছে কি এক নতুন নিউরো ভাইরাস। প্রথমে ভাবা হচ্ছিল এটি কোন জটিল নিউরো ডিজেনারেটিভ রোগ, কেউ কেউ বলছে যে এটা ব্রোকাস এরিয়ার উপর প্রভাব ফেলছে, কেউ কেউ বলছে এক ধরনের হিপনোটিক ট্রিগার ভিডিও যা মানুষের ব্রেনের ভাষা কেন্দ্রকে নিঃশেষ করে দিচ্ছে। তবে সবকিছু কেন্দ্রবিন্দুতে একটাই জিনিস, প্রফেসর ঈশান মুখার্জির সেই ভিডিওটা। কেউ কেউ বলছে সেটার শব্দেই কিছু একটা ছিল হয়তো। রাত গভীর হলে প্রফেসর বসে থাকেন নিঃশব্দ ঘরে, তার ডেস্কের ওপর খোলা খাতা কলম সব পড়ে আছে। তিনি চোখ মেলে তাকিয়ে আছেন জানলার বাইরে, কোথাও একটা প্যাঁচার ডাক উঠল, বাতাসে ভেসে এলো শুকনো পাতার খসখস। হঠাৎই তিনি নিজেই নিজের মুখে উচ্চারণ করলেন একটা অদ্ভুত শব্দ,
অসৎকরুল সাদাতা।
শব্দটা উচ্চারণ করার পর হঠাৎই তার গলাটা শুকিয়ে গেল, পরে শব্দটি বলার চেষ্টায় ঠোঁট কাঁপছে, কিন্তু উচ্চারণ নেই। তিনি মুখ খুলে বসে আছেন, কিন্তু শব্দ আসছে না কিছুতেই। যেন আত্মার থেকে ভাষা আলাদা হয়ে যাচ্ছে। একটা কাঁপা হাত দিয়ে ডায়েরির উপরে লিখতে গিয়েছিলেন হেল্প, কিন্তু HELF অক্ষরগুলো গুলিয়ে যাচ্ছে। চেনা ভাষা একটু একটু করে অচেনা হয়ে উঠছে। প্রথমে তিনি ভয় পেলেন, তারপরে আতঙ্ক থেকে জন্ম নিল আরেক ভয়। যদি এটা শুধু তার একার সমস্যা না হয়, যদি এর সূত্রপাত তার থেকেই হয়, সবার সন্দেহ যদি সত্যি হয়। স্থান: ব্যক্তিগত গবেষণাগার, কলিকাতা। ডায়েরি লিখছে নিশান।
আজ সারাদিন আমি একেবারে নিঃসঙ্গ বোধ করছি। সেই বিয়ে ওই
চোখ বন্ধ করে খানিকক্ষণ চুপ করে থেকেই হঠাৎ মনে পড়ল শব্দটা, তারপরে আবার লেখা শুরু করলেন।
ওই শিলাখণ্ডটা এখন আমার কাছেই আছে। ওই বড় কাঠের ওই চারপায়া জিনিসটা কি যেন নাম, ওটার উপরে রাখা আছে। আজ রাতে ঘুম আসেনি।
এই অবধি লিখেই আবার বারবার করে লাইনগুলোকে পড়লেন তিনি। কথাটা আজ নয়, আজ তো সবে সন্ধ্যা, এখন ওটা কাল হবে, গতকাল। তিনি ডায়েরিতে আজ শব্দটা কেটে তার জায়গায় গতকাল শব্দটা লিখলেন।
গতকাল রাতে ঘুম আসেনি, বারবার মনে হচ্ছিল ওটার ভিতরে কিছু একটা আছে, শুধু কোনো কথা নয়, একটা একটা ইয়ে, মানে ইয়ে আর কি, যেন বলে ওই ইয়ে আর কি, মানে ভয় পাচ্ছি কিন্তু থামতেও পারছি না। আচ্ছা, এটা কি সত্যি ভাষা বিষয়ক ভাইরাস? শব্দের মাধ্যমে ছড়ায় আর ধ্বনি দিয়ে সক্রিয় হয়, এমনটা কি ইয়ে, মানে কি কি যেন বলে একটা বেশ ওই
একটা বিরক্তিসূচক শব্দ করে কলমটা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে দিলেন প্রফেসর।
ডায়েরিটার লেখাগুলো ওই গবেষকের নিজের হাতেই লেখা, হয়তো ওটা অনেক রহস্য ভেদ করবে। তাহলে কি সরকারকে দিয়ে দেব সব? কিন্তু কেন দেব, ইচ্ছা তো করে না।
তিনি আবার কলমটা নিয়ে নিজের ছোট নোটবুকটা খুলে লিখতে গেলেন, কিন্তু থমকে যান।
আজ আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। শিলালিপির
তিনি কলমটা ফেলে দেন, মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকেন কিছুক্ষণ, তারপরে কাঁপা কাঁপা গলায় আর্তনাদের মতো কণ্ঠে তিনি বলে ওঠেন,
আমি শব্দ ভুলে যাচ্ছি, বাক্য গাঁথতে পারছি না, এটা কি আমার সমস্ত মাথাটা খেয়ে ফেলেছে?
দূরে কোথাও একটা শব্দ, রিকশার ঘন্টা। তিনি চমকে ওঠেন, তারপরে দরজা বন্ধ করেন, জানলার পর্দা টানেন। আজকাল তার কেবলই ভয় লাগে কেন যেন। ডেস্কে ফিরে এসে ডায়েরিটা হাতে নেন, কাঁপা হাতে, এলোমেলো বিশ্রী হাতের লেখায় লেখেন,
শব্দরা আমার মধ্যে থেকে ফুরিয়ে যাচ্ছে।
ডায়েরিটা একরকম অবজ্ঞা ভরে টেবিলে ছুঁড়ে ফেলে দেন প্রফেসর ঈশান মুখার্জি, তারপরে চুপ করে শিলাখণ্ডটার দিকে তাকিয়ে আছেন। বাইরে কুয়াশা, কোনো শব্দ নেই। হঠাৎই তিনি বিড়বিড় করেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। কলকাতা শহরের বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে, কেউ সেটা প্রথমে টের পায়নি। গরমে হাঁসফাঁস করা মানুষগুলো ভেবেছিল হয়তো ক্লান্তির কারণেই মাথা ঝিমঝিম করছে, কিন্তু সত্যি আর কতদিন গোপন থাকবে? বালিগঞ্জের একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা অনন্যা মিত্র সহশিক্ষিকা রূপলেখার কাছে নিজের বিস্ময়কর অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। এক ছাত্রের খাতা দেখতে গিয়ে অবাক হয়ে যান তিনি, সেখানে কিছু অদ্ভুত সিম্বল আঁকা। গত তিন দিন ধরে রুদ্র, অর্পণা আর জিশান তিনজন এই খাতায় কিছু লিখছে না, মুখে কিছু বলছে না। অনন্যা প্রথমে ভেবেছিল হয়তো অতিরিক্ত কথা বলার জন্য বকা দেওয়ায় বাচ্চাটার একটু অভিমান হয়েছে, কিন্তু পরদিন আরও ছয়জন ছাত্রছাত্রী এইরকমই নিঃশব্দ হয়ে গেল। কারো চোখে জল, কেউ খালি তাকিয়ে আছে, প্রত্যেকের খাতায় একই রকমের সিম্বলের ছবি। বেশ কিছুদিন কেটে গেছে, এই ঘটনা একা ওই স্কুলেই নয়, শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। রাস্তাঘাটে লোকজন অল্প কথায় সব সারছে, কফি হাউসে চায়ের টেবিলে আর হইচই নেই, মেট্রোতে লোকজনের মুখে রুমাল, যেন কেউ কথা বললেই অসুখ ছড়াবে। রেডিওতে শোনা গেল একটা রিপোর্ট,
আজ সকাল থেকে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে রোগীরা অস্পষ্টভাবে কিছু বলতে চাইছেন, কিন্তু শব্দ উচ্চারণ করতে গিয়ে থেমে যাচ্ছেন, তাদের অনেকে লিখতেও পারছেন না। মানসিক চিকিৎসকেরা বলছেন এটি এক ধরনের সিমান্টিক ডিসঅর্ডার, কিন্তু সব রোগী একদিনে আক্রান্ত হওয়ায় এ নিয়ে সন্দেহ দানা বাঁধছে। শিশু অসুস্থ এবং বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি, যুবকদের থেকে খুব একটা অসুস্থতার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। তার মানে ধরে নেওয়া যেতে পারে সুস্থ এবং সবল শক্তিশালী যুবকরা এই ভাইরাস থেকে নিজেদের আপাতত রক্ষা করতে পারছে।
টিভি নিউজ শুনতে শুনতে আজ আবার প্রফেসর ডায়েরিতে নিজের নোট লিখতে গিয়ে থেমে গেলেন। কিভাবে যেন লিখতে হয়, কি করে যেন, সবার আগে কি যেন লেখে, তাড়াতাড়ি আগের পুরনো পাতা উল্টাতেই মনে পড়ল তার, আগে তারিখ লিখতে হয়।
আজ 18 মে ভোর 10টা, আমি আজ আবার ডায়েরি লেখার চেষ্টা করছি, কিন্তু লেখার সময় হাত কাঁপছে, মনে হচ্ছে শব্দ ভুল যাচ্ছি, চান কমলো জ্বলাতে পারছি না, কিসেরে অসম্ভবই, কি যেন কথাগুলো কি লিখছি ভুলে যাচ্ছি।
বিরক্তির সঙ্গে ডায়েরিটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে পাগলের মতন ঘরের মধ্যে দ্রুত গতিতে পায়চারি করতে করতে হঠাৎই মনে পড়ে গেল শব্দটা, ক্লান্তি। তিনি চুপ করে যান, জানালার বাইরে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তিনি নিজেই জানেন না এই একটু আগেই তিনি যা লিখে গেলেন তাতে কেবলমাত্র এই একটা শব্দের ভুলে যাওয়াই নয়, আরো অসংখ্য শব্দের গোলমাল রয়েছে। হঠাৎই ফোনটা বেজে উঠল, ডক্টর রিমা মণ্ডল, তার সহকর্মী ফোন করেছেন।
ঈশানদা, আমি আমার ভাইপোকে নিয়ে আজ হাসপাতালে গিয়েছিলাম, কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে জানো, অন্তত 32 জন রোগী আজ সকালে একসঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। একটা মেয়ে ঘুম থেকে উঠে দেখে সে নিজের নামটাই ভুলে গেছে, কিন্তু আপনার আবিষ্কার করা ওই শিলালিপির মন্ত্রটা ঠিক বলেই চলেছে এক নাগারে, এই যা শুনে গেলাম, ব্যাপারটা কি বলুন তো।
আর কি উত্তর দেবেন বুঝে পেলেন না, খানিকক্ষণ পরে ফোনটা রেখে দিলেন, বিড়বিড় করে বললেন,
আমার মনে হচ্ছে এটা কোনো ভাইরাস না, এটা এটা প্রাচীন আদিম কোনো একটা একটা ইয়ে, মানে ওই ওই ইয়ে একটা।
পরের দিন এক পত্রিকার শিরোনাম, নতুন ভাইরাস নাকি মনস্তাত্ত্বিক মহামারী, কলকাতা সহ গোটা রাজ্যে শব্দহীনতার ভীতি ছড়াচ্ছে। আরেকটা রিপোর্ট, এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন শুধু এই ভয় যে তিনি নিজের মনের কথা কাউকে বোঝাতে পারছেন না, তাই রেখে যাওয়া নোটে লেখা, আমার কথাটা ধুতরা চিন্তার শব্দ খুঁজে পাচ্ছে না, তুমি বাঁচতে পারছি না আর, তুমি চললাম। বৃদ্ধ তার সুইসাইড নোটেও অসংলগ্ন কথা লিখেছেন, মনের ভাব সাবলীল ফুটিয়ে তুলতে পারেননি আর বানানে অসংখ্য ভুল, আমি লিখতে গিয়ে তুমি লিখেছেন, আর এইটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। অথচ উনি কল্যাণী কলেজের বাংলা সাহিত্যের প্রফেসর ছিলেন, দুটোর বেশি বানান ভুল করলেই যিনি অনেক নম্বর কেটে নিতেন 2 বছর আগেও। সরকার বুঝতে পারছে একটা মারাত্মক কিছু চলছে, কিন্তু কি তা বুঝে উঠতে পারছে না সরকার। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধের এলোমেলো প্রস্তুতি গ্রহণ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নড়ে চড়ে বসেছে, জরুরি ভিত্তিতে ঘন ঘন কনফারেন্স বসছে তাবড় তাবড় ডাক্তারদের নিয়ে। মন্দির মসজিদ গির্জায় মানুষের ভিড় উপচে পড়ছে, সঙ্গে তাবিজ আর পাথরের ব্যবসায় রমরমা বেড়েই চলেছে। রাজনৈতিক কিছু দল মনে করছে প্রতিবেশী রাষ্ট্র কিংবা দেশের অভ্যন্তরের রাষ্ট্রদ্রোহী সংগঠন যারা আছে তারা এমন একটি ভাইরাস ছড়িয়েছে যা মানুষের মস্তিষ্কের কিছু অংশ নষ্ট করে দিচ্ছে, যাদের মূল টার্গেট পশ্চিমবঙ্গ। কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু অংশে সেনা টহল শুরু হয়েছে, কৌশলী এলাকায় ছোট ছোট ট্রান্সমিটার বসানো হচ্ছে, কেউ জানে না যে ওগুলো কি করে। ঈশান মুখার্জির চেহারাটা কেমন ভেঙে যাচ্ছে রোজ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখতে দেখতে বিড়বিড় করলেন তিনি।
শিলালিপির উপর অদ্ভুত শব্দ খোদাই রয়েছে, ওগুলো কি ভাষা নাকি সিগনাল যেগুলো যেগুলো মস্তিষ্কে ঢুকে যায়? কাল রাত থেকেই আমার মনে হচ্ছে একজন অন্য কেউ আমার ভিতরে হাঁটছে, আমি কি পাগল হয়ে যাব? তবে
গত রাতে এতটুকু ঘুম হয়নি প্রফেসরের, তার আগের রাতেও না এবং তার আগের রাতেও না। রাতের পর রাত নির্ঘুম কাটছে, তার শরীর যেন ভেঙে যাচ্ছে। কলেজে যাননি, আজ 25তম দিন, কলেজ থেকেও কেউ ফোন করছে না, সবাই যেন তাকে এড়িয়ে চলছে। রান্নার দিদিও আসে না 4 দিন হল। দুপুরে এক বাটি মুড়ি খেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এইসবই ভাবছিলেন প্রফেসর, এমন সময় ফোনটা বেজে উঠল।
হ্যালো প্রফেসর ঈশান, We are from the Central Linguistic Intelligence Bureau. You have something we need, Dr. Mukherjee.
Ishan bujhlen ora ashbe shilalipir khoje, kintu ora to jane na ei shilalipi kono sadharon shilalipi noy, eta hatchara korle hoyto desher emon ki prithibiro mosto boro khoti hoye jabe. Jodi shotti ajker ei odbhut obosthar jonno etotuku day Ishaner thake, তাহলে এই সমস্যার সমাধানটাও ঈশানকেই করতে হবে। ঠিক 2টো ফোন কল, ঘণ্টাখানেকের মধ্যে একটা বড় চামড়ার ব্যাগে জাপানি গবেষকের ডায়েরি এবং পাথরের খণ্ডটি ঈশান চুপি চুপি পিছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যান। তার এক প্রিয় ছাত্র অর্জুন চৌধুরী, ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাপ্টেন এখন, 2 দিন আগেই তার সঙ্গে একটা প্রাথমিক কথা বলে রেখেছিলেন ঈশান। আজ সেই অর্জুনের নির্দেশ মতোই আপাতত এক গোপন ডেরায় উঠছেন তিনি। ফ্লাইটের অবস্থা ভালোই, অর্জুনের সাহায্যে ছদ্মবেশে যাবেন লন্ডন, তার বন্ধু কেভিনের কাছে। সামান্য আশা আর বুক ভরা অজানা ভয়ের সঙ্গে। জানালার বাইরে তুষারপাত, সেই সব সাদা কণাগুলো যেন নীরবতার ছায়া ফেলে রেখেছে গোটা লন্ডনের বুকে। ফায়ারপ্লেসের আগুনের আছে শুকিয়ে আসছে প্রফেসর ঈশান মুখার্জির ভেজা কোট। পাশের সোফায় গুটিসুটি মেরে বসে আছে একটা বিরাট দেহি জার্মান শেপার্ড, তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন চোখের ভাষায় কিছু বলার চেষ্টা করছে। প্রফেসর তাকিয়ে আছেন কুকুরটার দিকে, চোখে চোখ পড়তেই যেন তার মনে হল এই কুকুরটা তার ভাবনাটা বুঝতে পারছে, তিনিও যেন ওর ভাবনা বুঝতে পারছেন। ফায়ারপ্লেসের পাশে দাঁড়িয়ে থাকা 41 বছর বয়সী কেভিন ডোয়েন, ঈশানের পুরনো বন্ধু, একজন প্রত্নতত্ত্ববিদ এবং ভাষাবিদ, ঠোঁটে চুরুটে একটা টান মেরে একটা ঘন ধোঁয়া ছেড়ে বলল, তুই বলছিস তুই এখন ঠিক করে কথা বলতে আর লিখতে পারিস না, আর ওই শিলালিপিটা শুনে লোকেরা ভাষা হারাচ্ছে, অথচ তারা ওই অজানা মন্ত্রটাকে নিখুঁত উচ্চারণ করতে পারছে। দেখ, আমার মনে হয় এটা কোনো অলৌকিক বিষয় নয়। সমস্যা ঠিক কি এবং এর সূচনা কোথেকে সেটা না জানতে পারলে তো ঈশান ধীরে ধীরে তার কোটের পকেট থেকে সেই পুরনো ডায়েরিটি বের করল আর একটা কাগজ এগিয়ে দিল তার বন্ধুকে। জাহাজে থাকতেই ঈশান কথাগুলো লিখে রেখেছে। যদি বন্ধুর কাছে পৌঁছতে পৌঁছতে কথা বলা ভুলে যায়।
এই ডায়েরিটা আমি এই গুহাতেই পাই, ওই খোদাই করা পাথরের খণ্ডের নিচে চাপা অবস্থায়, একজন জাপানি গবেষকের, নাম লেখা তাকেহারা ইউতো। নামটা ইংরেজিতে লেখা ছিল তাই পড়তে পেরেছি। ভেতরের ভাষা তো আমার জানা নেই, এখন তো মানে নিজের ভাষাটাই তো এখন ভুলে যাই।
ইউ মিন মাতৃভাষা? উত্তরে ঈশান কেবল অদ্ভুত ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তার বন্ধুর দিকে চেয়ে রইল। চল পড়ে দেখি। কুকুরটি ধীরে ধীরে উঠে এসে ঈশানের পায়ে মুখ রাখল, যেন বলল, তুই একা না, আমিও তো আছি। কেভিন পাতা উল্টাচ্ছিল। একটা পাতায় দেখা গেল তাকেহারা নিজেই ওই মন্ত্রটা লিখে রেখেছেন এবং নিচে লাল কালি দিয়ে বড় বড় করে লিখেছেন,
জেগে উঠবে, এই মন্ত্রেই মস্তিষ্কের ওই বিশেষ অংশ জেগে উঠবে আর ক্লান্ত হয়ে পড়বে অন্য অংশটি, যেটা ধ্বংস করাই আমার উদ্দেশ্য। 8 মার্চ 1995, আমি তাকেহারা। আমি এই সভ্য পৃথিবীর সভ্যতার চিহ্ন, শরীরে বয়ে বেড়ানো এক কুৎসিত আশ্চর্য। হাতে সময় বেশি নেই, শরীর আমার অবসন্ন হয়ে আসছে, কথা বলতে এরপর হয়তো ভুলেই যাব, কারণ আমি সেই নিষিদ্ধ মন্ত্র উচ্চারণ করে ফেলেছি। তাই যত দ্রুত সম্ভব কথাগুলো এখানে লিপিবদ্ধ করে ফেলি, কারণ যদি উদ্ধার পাই তাহলেও তখন হয়তো আর এত কথা বলে বোঝানোর মতো অবস্থা আমার থাকবে না। আজ থেকে 55 বছর আগে সভ্য মানুষেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটায়। আমার দেশ জাপানের 2 শহর সম্পূর্ণ ধুলির সাথ হয়ে যায় মুহূর্তের মধ্যে। ভাবতে পারেন, হাজার হাজার মানুষ, শিশু, পুরুষ, নারী, কুকুর, বিড়াল, পাখি, মাছ কয়েক মুহূর্তে কেবল ধূসর ছাইয়ে ঢেকে গিয়েছিল। আমার পূর্বপুরুষদের ভিটে ছিল নাগাসাকির লাগোয়া গ্রামের পরে। যাকে সেই কথা, তা সেই মানব সভ্যতার উল্লাসের ঘটনার 20 বছর পর 1959 সালে আমার জন্ম। জন্মের কয়েক বছর পরেই বোঝা গেল আমার ত্বকে ক্যান্সার রয়েছে। পরমাণু বিস্ফোরণের রেডিয়েশনে জলজ অভিশাপ বয়ে চলেছি আমি। আমার সম্পূর্ণ চেহারা সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বিশ্রী হয়ে উঠল যে আমার নিজেরই দেখে ঘেন্না লাগত। দেখার থেকেও বড় কথা যে অমানসিক যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে ভোগ করতে হয়, তা লক্ষবার মৃত্যুর যন্ত্রণাকেও ছাপিয়ে যায়। বলতে পারেন এ আমার সভ্য জগতের মানুষেরা, একটা বোতাম টিপে 2 শহরকে ধ্বংস করে দেওয়া ঈশ্বরেরা, বলতে পারেন আমার কি দোষ ছিল, কি দোষ ছিল আমার? না, আমার কোনো দোষ ছিল না, দোষ আপনাদের। আপনারা যারা মানুষের মাংস ঝলসাতে দেখলে মজা পান, জান্ত উল্লাস করেন, কিন্তু জানেন আসলে এই উল্লাসকে জান্ত উল্লাস বলা উচিত নয়, বলা উচিত মানবিক উল্লাস। কারণ জন্তুরা কখনো এত হীন, এত নীচ, এত নিষ্ঠুর হয় না, হয় না। আমার ডলফিন খুব ভালো লাগে জানেন, ওদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের মতো কিংবা আমাদের মস্তিষ্কের থেকেও উন্নত, অথচ ওরা কিন্তু কারোর ক্ষতি করে না, বিশ্বাসঘাতকতা করে না নিজের দোসরের সঙ্গে, খিদে না পেলে অকারণে হত্যা করে না, বরং অকুল সমুদ্রে অনেক সময় অনেক প্রাণীকে খুনে হাঙরের হাত থেকে বাঁচিয়ে দেয়।
ডলফিনরা খুব বুদ্ধিমান হয় জানেন, কিন্তু ওরা আপনাদের মতো কেন হয় না বলুন তো? আমার ধারণা তার প্রধান একটা কারণ ভাষা। ওরা তো আমাদের মতো করে কথা বলতে জানে না, ওদের ভাষাটা অন্য, আমাদের মতো নয়। আমার মনে হয়েছে মানুষ যদি কথা বলতে ভুলে যায়, কথা লিখতে ভুলে যায়, তাহলে মানুষও ডলফিনদের মতো মিষ্টি হয়ে যাবে।
ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল, কেভিনের গলা কেঁপে উঠেছে কোনো একটা আশঙ্কায়।
আমি জানতাম, আমি জানতাম এটা এটা কোনো একটা ভয়ঙ্কর কিছু ইয়ে আছে, আমি জানতাম।
হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেলো কেভিন, আবার পড়া শুরু করল।
আমার সৌভাগ্য আমাকে নিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এক লুপ্ত প্রায় উপজাতিদের বস্তিতে। প্রথমে আমার উদ্দেশ্য ছিল এক বিশেষ ধরনের ভেষজ উদ্ভিদের শিকড় বাটা খেয়ে এবং শরীরে মেখে ক্যান্সার সারানো। সেই উদ্দেশ্যে একটা সূত্রে গিয়েছিলাম সেখানে, কিন্তু সেখানে থাকতে থাকতে সেখানে সর্দারের কাছে আমি সন্ধান পাই এক আদিম দেবতার মন্ত্রের। হ্যাঁ, এই মন্ত্রটা আমি এমনি পাইনি, আমাকে এক প্রাচীন পুঁথি চুরি করতে হয়েছে। সবার দৃষ্টি ফাঁকি দিতে কয়েকটা ঝুপড়িতে আগুন দিতে হয়েছে, হ্যাঁ করতে হয়েছে, এবং বেশ করেছি, চুরি করেছি, কারণ আমি বৃহত্তর স্বার্থে করেছি যা করার। এই পৃথিবীকে আমি পাপমুক্ত করে যাব, আর তার জন্য পৃথিবীর মানুষগুলোর মস্তিষ্কে একটু মেরামত করতেই হবে, করতেই হবে। তারপর উপাসনার সমস্ত নিয়ম কানুন পালন করে আল্পসের পার্বত্য গুহায় দিনের পর দিন চরম সাধনা করে আমি জাগিয়েছি তাকে। হ্যাঁ, জাগিয়েছি, আর তিনি আমাকে এমন একটা মন্ত্র দিয়েছেন যা উচ্চারণ করে পড়লে সেই মন্ত্র যার যার কানে যাবে, প্রত্যেকের মস্তিষ্কের সেই কোষগুলো বিনষ্ট হওয়া শুরু করবে যা ভাষা ব্যবহার করতে কাজে লাগে। মানুষ ক্রমশ লিখতে পড়তে বলতে ভুলে যাবে। তুষার ধসের কারণে এই গুহায় আমি আপাতত আটকা পড়ে রয়েছি অনির্দিষ্ট কালের জন্য। আমার কেন জানি আশঙ্কা হচ্ছে আমি আর এই গুহা থেকে বের হতে পারবো না, এবং আমার লাভ করা অর্জন করা এই বিশেষ মন্ত্র আমি নিজে পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো না। কিন্তু এত সহজে আমি হার মানব না, আমি বেরোতে পারি বা না পারি এমন একটা উপায় করে যাব যাতে কোনো না কোনো দিন এই মন্ত্র মুক্তি লাভ করে। এই ডায়েরি লেখা শেষ হওয়ার পর থেকে আমি একটি পাথর খণ্ডে মন্ত্রটা কুঁদে কুঁদে খোদাই করে লিখে রাখার কাজ শুরু করব। আজ থেকে 100 বছর পরে হলেও এই লেখা থেকে যাবে, যদিও আমার ডায়েরিটা চামড়ার, তবুও হয়তো নষ্ট হয়ে যাবে একটা সময়। তাই হোক, কিন্তু মন্ত্র বেঁচে থাকবে। তবে একটাই সমস্যা, এই মন্ত্র কেবলমাত্র সেই ভাষাতেই লিখতে হবে যে ভাষায় এর প্রথম সৃষ্টি হয়েছিল কোনো এক সুপ্রাচীন কালে। তবে আমি যদি নিখুঁতভাবে পাথরের এই মন্ত্রটা এঁকে দিতে পারি, তাহলে সে মন্ত্র নিজেই নিজের ব্যবস্থা ঠিক করে নেবে। প্রথম তাকে যে দেখবে তার মস্তিষ্কে এই মন্ত্র বাসা বাঁধবে, তারপর সেখান থেকে সে নিজের পৃথিবী, নিজের সাম্রাজ্য,
একটু একটু করে বিস্তার করবে। তবে তার জন্য অবশ্যই মন্ত্র খোদাই করার পর আমার নিজের রক্তে সে মন্ত্রকে ধুয়ে দিতে হবে। দেব 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 তাই দেব, এই পৃথিবীর জন্য আত্ম বলিদান দেব আমি। এ তো এ তো আমার গর্ব, এ আমার গর্ব।
ডায়েরির লেখা এখানেই শেষ, তবে কিছু সাংকেতিক চিহ্ন আঁকা রয়েছে লাল কালি দিয়ে, যার অর্থ কেভিন বুঝতে পারল না। স্তব্ধ এবং হতভম্ব হয়ে দুই বন্ধু পরস্পরের দিকে চেয়ে রইল। প্রথম কথা বলে কেভিন,
হোলি নাগে, আমি তোমার মুখটা বন্ধ রাখার একটা ব্যবস্থা করি, একটা শক্ত টেপ দিয়ে বাঁধতে হবে তোমার মুখটা, নয়তো তুমি কখন আবার ওই মন্ত্রটা বলে উঠবে আর আমিও ইনফেক্টেড হয়ে যাব। দাঁড়াও,
নিজের অজান্তে হলে আমি এই মন্ত্রকে ইতিবির বুকে মুক্তা দিয়েছি, তাই এই মন্ত্র আমাকে এত সহজে ইয়েতে আনতে পারে না, এখন অন্ত তো আমাকে আনতে পারে না। তোমার কাছে বেশি দিন থাকবো না, শুধু তোমার কাছে আসাই দাদের ইয়ে বোঝার জন্য, এবং থেকে ইয়ের কোনো যদি ইয়ে যদি কিছু জানা থাকে সেটা জেনে নিয়ে আমি এখান থেকে চুপলে যাব অন্য কোনো পাহাড়ে, মরুতলবিতে, অরণ্যে, যেখানেই হোক। কি বলে ইয়েটা মানে মাসুন জাতিকে আমি যুক্ত করব।
কেবিন আশঙ্কিত দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে, পরপর পাঁচটা বাক্য ঠিক করে বলে উঠতে পারছে না ঈশান। শব্দের অক্ষরগুলো এদিক ওদিক স্থান পরিবর্তন করে নিচ্ছে, বেশ কিছু শব্দ খুঁজে না পেয়ে ইয়ে বলে চালিয়ে দিচ্ছে ঈশান। চিন্তিত মুখে একবার ঈশানের দিকে তাকিয়ে আরেকবার ডায়েরির দিকে তাকিয়ে কেমন যেন মুখ কালো করে বসে রইল কেভিন। এই সাংকেতিক চিত্রগুলোর কিছু একটা গূঢ় অর্থ আছে ঈশান, যেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে এই অর্থটা বোঝা খুবই দরকার। আমি যখন বুঝতে পারছি না, এই লিপি যখন আমার জ্ঞানের সীমার বাইরে, তখন একমাত্র একজনই রয়েছে যিনি আমাকে পথ দেখাতে পারবেন। আমি কালকেই রওনা দেব আমার প্রফেসরের কাছে, সমস্ত বিলাসিতা ছেড়ে এখন উনি একজন মঙ্ক।
মঙ্ক মঙ্ক সেটা আবার কি?
কেমন কেটে কেটে শব্দটা উচ্চারণ করল ঈশান, আর অবাক চোখে তাকিয়ে রইল কেবিনের দিকে, যেন ইতিপূর্বে এই শব্দটির সঙ্গে তার কখনো কোনো পরিচয় ঘটেনি। ঈশানে ভাব বুঝে চিন্তার ভাঁজ আরো প্রকট হল কেবিনের ভ্রুর মাঝে। যদি কালকে খুব ভোরবেলা রওনা দিই, তাহলেও গাড়ি নিয়ে অন্তত দেড় দিন লাগবে আমার পৌঁছতে, অর্থাৎ অন্তত 3-4 দিন তোমাকে এখানে একাই থাকতে হবে। অবশ্য সম্পূর্ণ একা নয়, টমাস তোমার সঙ্গেই থাকবে, আর ও যেভাবে তোমাকে মেনে নিয়েছে আমার মনে হয় না তোমাদের দুজনের একসঙ্গে থাকতে কোনো রকম সমস্যা হবে। কি বলো, খাবার সব পাশের রেস্টুরেন্টে বলে দেবো, ওরা দিয়ে যাবে, তুমি শুধু টমাসের খাবারটা একটু। কথাটা বলতে গিয়ে টমাসের দিকে তাকিয়ে কেভিন লক্ষ্য করল, ওর আদরে জার্মান শেপার্ড টমাস একটা তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশানের ব্যাকটার দিকে তাকিয়ে আছে, তার কান দুটো নিবদ্ধ রয়েছে সেই দিকেই, যেন কিছু একটা আছে সেখানে। কেভিন ঈশানকে আর কিছু না বলে ধীরে ধীরে উঠে গেল ঘরের কোনায় রাখা ঈশানের ব্যাগটার দিকে, কিন্তু কাছাকাছি পৌঁছতেই তীব্র আক্রোশে গর্জে উঠল টমাস। একই সঙ্গে কুই কুই আওয়াজ করে উঠল এবং জোরে জোরে ল্যাজ নাড়তে লাগল। কেভেন অবাক হয়ে গেল। টমাস কি ভয় পেয়েছে? টমাস তাকে বারণ করছে ব্যাগটার কাছে যেতে। ওদিকে ঈশান অবাক হয়ে টমাসের দিকে তাকিয়ে রয়েছে। ঈশানের মাথার মধ্যে টমাসের সমস্ত চিৎকারের গর্জন একটা নির্দিষ্ট মানে নিয়ে ধরা দিচ্ছে। ঈশান বুঝতে পারছে টমাস বলছে ওই ব্যাগে এমন কিছু রয়েছে যার মতো ভয়ঙ্কর কোনো কিছু টমাস এর আগে কখনো দেখেনি। টমাসের ভীষণ ইচ্ছে করছে এই ব্যাগটাকে মুখে করে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতে, কিন্তু একই সঙ্গে টমাসের ভয় করছে। এরকম ভয় একবার এর আগে পাহাড়ি নেকড়ের মুখোমুখি হয়ে সে পেয়েছিল। টমাসের প্রচণ্ড চিৎকারে অবশেষে কেভিন ব্যাগটা না খুলেই ফিরে এল। টমাস আবারও আগের মতোই সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো ব্যাগটাকে, আর মাঝে মাঝে নাক উঁচু করে গন্ধ শোকার চেষ্টা করতে লাগলো। শিলালিপিটা ওই ব্যাগেই আছে, তাই না? সম্মতি সূচক মাথা নাড়ল ঈশান। অবশেষে কেভিন ড্রয়িং রুম থেকে বেরিয়ে লাইব্রেরি রুমে যেতেই টমাস একদম স্বাভাবিক হয়ে গেল। একটু আগে যে সে তীব্র কোনো এক আশঙ্কায় ছিল, এখন তাকে দেখে তা বোঝার কোনো উপায় নেই। ঈশানকে তার বেশ পছন্দ হয়েছে। সচরাচর টমাসের কোনো মানুষ পছন্দ হয় না তার প্রভু ছাড়া, কিন্তু ঈশানকে তার বেশ ভালোই লেগেছে। কেভিন চলে যাওয়ার পরে প্রথম দুদিন শরীর খারাপ থাকলেও খুব বেশি অসুবিধা হয়নি ঈশানের। বই পড়ে কাটালো, টমাসের সঙ্গে বসে বসেই খেলাধুলা করল। কিন্তু দ্বিতীয় দিন ভোর রাত থেকে টমাস কেমন যেন অদ্ভুত আচরণ করছে। সে কিছুতেই আর ঈশানের কাছে থাকছে না, ঘরের বাইরে বসে এক দৃষ্টে ঈশানকে দেখে চলেছে। তার চেহারায় কেমন একটা ভয়ের প্রতিচ্ছবি, সে যেন এমন কিছু দেখতে পাচ্ছে যা ঈশান দেখতে পারছে না। তৃতীয় দিন দুপুর থেকেই শরীরটা আরো খারাপ হতে লাগলো ঈশানের, এমনকি উঠে বসার ক্ষমতা পর্যন্ত যেন তার আর নেই। রেস্তোরাঁ থেকে ছেলেটা বারবার বেল বাজিয়ে ফিরে গেছে। টমাস কুই কুই করছে, কিন্তু টমাসকে খেতে দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে ঈশান। কুকুরটা আজকাল আর ঘরের মধ্যেও ঢুকছে না, কেবল দূর থেকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। অবশ্য সম্ভবত কুকুরটা ওর জন্য রাখা স্ন্যাক্সের প্যাকেটটা ছিঁড়ে খেয়েছে, কারণ সে আওয়াজ শুনতে পেয়েছে ঈশান। ঈশানের সারা শরীর মন জুড়ে অসম্ভব ক্লান্তি ও অবসাদ আচ্ছন্ন করে রেখেছে। আজকাল সে মানুষের কথাবার্তার মানে বুঝতেই পারছে না। গতকাল বিকেলে টিভি নিউজ শোনার চেষ্টা করছিল, কিন্তু কোনো চ্যানেলের কোনো ভাষা সে বুঝে উঠতে পারছে না। তাই তীব্র মানসিক চাপ হওয়ায় টিভির রিমোটটাকে ছুঁড়ে ভেঙে ফেলেছিল ঈশান। আজকাল কি চোখে ভুল দেখছে সে? সেই যে ঘরের কোনায় লম্বা আয়নাটা, ঘরের সমস্ত কিছুর প্রতিচ্ছবি সেখানে দেখা যাচ্ছে, কিন্তু তার নিজের প্রতিচ্ছবি সেটা দেখা যাচ্ছিল না কেন? উন্মাদের মতো বারবার কাল সারা দিন আয়নার সামনে ঘোরাঘুরি করেছে ঈশান। ঈশান খুব ভালো করে লক্ষ্য করেছে আয়নার মধ্যে শুধু এক আবছা ঘোলাটে ছায়া, নিজের মুখের জায়গায় একটা অনির্ধারিত রেখাচিত্র। নাক মুখ চোখ আছে কিনা বোঝা যায় না, তবে সে তাকিয়ে আছে এইটা অনুভব করা যায়। ঈশান খুব ভয় পেয়ে যাচ্ছে, অপরিসীম আতঙ্ক তাকে গ্রাস করছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। টমাস যে কিনা জার্মান শেফার্ড, অত্যন্ত হিংস্র একটা কুকুর, সে পর্যন্ত মাঝে মাঝেই যেন ভয় কুঁকড়ে যাচ্ছে ঈশানকে দেখে। হ্যাঁ, ঈশানকেই দেখে নাকি অন্য কিছু দেখে কিছুই বুঝতে পারছে না ঈশান, তার মাথা কাজ করছে না। কেভিন যাওয়ার সময় মোবাইলটা নিয়ে গেছে, যাতে ইচ্ছে থাকলেও কোনোভাবে ঈশান আর ওই মন্ত্র ছড়াতে না পারে, কোনো উপায় নেই বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করবার। অবশ্য বাইরের জগৎ থেকে লুকিয়ে থাকার জন্যই সে এখানে এসেছে। ঘরের এক কোণে অসহায় জন্তুর মতো পড়ে রয়েছে ঈশান। আজকাল অনেক কিছু মনে করতে পারে না সে। চোখে হাত রেখে ফিসফিস করে বলে উঠল,
আমি বেঁচে আছি তো।
যদিও কথাগুলো ঠিক মানুষের মতো শোনাল না, কেবল অদ্ভুত ঘের ঘেরে কিছু শব্দ বাতাসে মিলিয়ে গেল। দরজার ওই প্রান্ত থেকে টমাস মুখ তুলে কান খাড়া করে তাকিয়ে রইল ঈশানের কুকড়ে থাকা অসহায় শরীরটার দিকে। চার ঘন্টার পথ পেরিয়ে গাড়ি এসে থামল ইংল্যান্ডের এক পাহাড়ি গ্রামের এক প্রাচীন কুঠিরের সামনে। চারপাশ নিস্তব্ধ, ধোঁয়াটে বাতাসে জড়ানো সবুজ উপত্যকা আর ছোট ছোট পাথরের রাস্তা যেন সময়ের হাত ধরে হেঁটে এসেছে। কেভিন দরজা ঠেলতেই ভেতর থেকে এক বৃদ্ধের কাশির আওয়াজ শোনা গেল।
স্যার হাওয়ার্ড, আমি কেভিন, আপনি চিনতে পারছেন আমাকে?
একটু পরে হালকা লণ্ঠনের আলো হাতে একজন লোক এলো। পিঠ বাঁকা, চোখে ভারী চশমা, কিন্তু চোখ দুটো এখনো ধারালো, যেন কোনো বদ্ধতার বলিষ্ঠ দরজা ভেঙে সে চেতনাকে সহজেই বের করে আনতে পারে।
মাই বয় কেভিন, তুমি এসেছো?
প্রফেসরের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময়ের পর কেভিন সবিস্তারে খুলে বলল তার আসার মূল উদ্দেশ্য। সব শুনে বৃদ্ধের মুখের বলিরেখার ভাজে ভাজে আতঙ্কের উপস্থিতি সুস্পষ্ট হয়ে উঠল। বৃদ্ধ যেন বেশ কষ্ট করে কয়েকবার দম টানলেন, তারপরে তীক্ষ্ণ দৃষ্টিতে কেভিনের দিকে তাকিয়ে বললেন,
আমি চিনতাম তাকে হারাকে, সে আমার বন্ধু ছিল কেভিন।
কি বলছেন কি স্যার?
ঠিকই বলছি, ওকে আফ্রিকার কাফির বস্তিতে আমি পাঠিয়েছিলাম। তুমি তো জানো একটা সময় আমি উপজাতিদের ভাষা সংরক্ষণ নিয়ে কাজের সূত্রে পৃথিবীর কত প্রান্তে ছুটে বেরিয়েছি। ওই কাফির বস্তির সর্দারের কাছে আমি অপরাধী।
কেন স্যার, এমন বলছেন কেন?
কারণ তাকে হারা ওদের এক নিষিদ্ধ গুপ্ত উপদেবতার মন্ত্র আর মূর্তি চুরি করেছে, আর একটু হলে ওরা অনেকে আগুনে পুড়ে মারাও যেতে পারত।
কিন্তু স্যার, তাতে তো আর আপনার দোষ নেই, আপনি কি করে জানবেন?
দোষ না থাক, দায় তো আছে। আজ গোটা পৃথিবীর মানব সভ্যতা বিপর্যয়ের মুখে। কেভিন, তুমি আমায় ওই লিপি আর ডায়েরির লেখা দেখাও দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব। আশা করি এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি।
কেভিন দ্রুত মোবাইল খুলে ডায়েরি আর শিলালিপির ছবিগুলো দেখাতে শুরু করল। এই প্রতীকগুলো আর এই লিপি। প্রফেসর ধীরে ধীরে ছবি দেখতে দেখতে হঠাৎই থমকে গেলেন। প্রফেসর হাওয়ার্ড তার গলার স্বর চাপা এবং ফ্যাসফ্যাসে শোনাল,
আমার স্মৃতি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকে, তাহলে এই প্রতীকগুলো প্রাচীন সূর্য চক্রবিদ্যার ছায়া চেতনার অংশ।
ছায়া চেতনা, সে তো কোনো এক বিলুপ্ত। আপনি যখন পড়াতেন বলেছিলেন এর অস্তিত্ব, মানে এর অস্তিত্ব কিছু কিছু অবশিষ্ট নেই আর, তাহলে আমি কিছুই বুঝতে পারছি না স্যার।
এই যে লিপিগুলো, এগুলো শব্দ ছায়া, মন্ত্র প্যাটার্নস। প্রাচীন এশিয়ায় যাযাবর এক উপাসক গোষ্ঠী ছিল, যারা বিশ্বাস করত মানুষের ছায়া আসলে তার শরীরের প্রতিচেতনা। যদি কেউ এই ছায়াকে জাগ্রত করতে পারে, তবে ছায়া নিজের ইচ্ছে স্বাধীন হতে পারে, এমনকি আসল শরীরকে নিজের সঙ্গে প্রতিস্থাপিত করেও দিতে পারে।
মানে কি বলছেন প্রফেসর?
এই ছায়া উত্তরণের প্রক্রিয়ায় কায়া শরীর ক্রমে রং হারায়, হালকা হয়, ডাইমেনশনের গোলমাল দেখা দেয়, ত্রিমাত্রিক কায়া দ্বিমাত্রিক হয়ে ওঠে, কারণ সমস্ত প্রাণ শক্তি চলে যায় ছায়ার মধ্যে। যে কথা লেখা হয়েছে তা সত্যি হলে সেই ছায়া আর প্রতিচ্ছায়া নেই, সে অস্তিত্বের এক আত্মপ্রকৃতি। কায়া তখন আর ছায়ার মালিক থাকবে না, সেই ছায়ার মালিক হবে লিপিতে খোদাই করা ওই ভাষা হন্তারক মন্ত্র নিজেই।
সেই ছায়া বলতে কোন ছায়া, কার ছায়া প্রফেসর? ম্লান হাসলেন প্রফেসর, তার গলায় করুণা ঝরে পড়ল। খানিক চুপ করে থেকে তিনি বললেন,
তুমি বোধহয় ঠিকই আশঙ্কা করছো কেভিন, যে শিলালিপিতে খোদাই করা মন্ত্রকে পৃথিবীর বুকে মুক্ত করেছে তার ছায়া, তোমার ওই ভারতীয় বন্ধুর ছায়া।
তাহলে ঈশান কিভাবে বাঁচবে প্রফেসর? ওকে আমি কি করে রক্ষা করব, আর ওই মন্ত্রকেই বা কিভাবে আটকাবো?
আমার একটু সময় লাগবে কেভিন, বহুদিন কালো বিদ্যা চর্চার বাইরে রয়েছি, আমাকে একটু অঙ্ক করে দেখতে হবে।
প্রফেসর হাওয়ার্ড কুটিরের ভেতরের দিকে চলে গেলেন। কেভিন তাকে অনুসরণ করে দেখল, প্রফেসর খাটিয়ার তলা থেকে কাঁপা হাতে একটা পুরনো কাঠের বাক্স বের করলেন। খুলতেই দেখা গেল অসংখ্য পুরনো পুঁথি, তালপাতার মতো চিরকুট, কিছু অদ্ভুত দর্শন যন্ত্র, ছোট ছোট কিছু পুটলি এবং কিছু মন্ত্র লেখা ভাঁজ করা রঙিন কাপড়। বস্তুগুলোর ওপরে হাত বুলোতে বুলোতে বৃদ্ধ যেন মুহূর্তের জন্যই কোন নস্টালজিয়ায় চলে গিয়েছিলেন। পরক্ষণেই সচেতন হয়ে একটা একটা করে পুঁথি গুলি বের করতে লাগলেন। ওদিকে কেভিনের ধৈর্যচ্যুতি ঘটছে। প্রফেসরের ধারণা যদি সঠিক হয় তাহলে ঈশানের ছায়া ক্রমশ ঈশানের থেকে আলাদা স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী হবে। ভয় যে কেবলমাত্র ঈশানের জন্যই তা কিন্তু নয়, সে তার পুত্র সম টমাসকে রেখে এসেছে ঈশানের ভরসায়। একটা বিচ্ছিরি দুশ্চিন্তা আক্রমশ কেভিনকে অস্থির করে তুলেছে। সেই অস্থিরতাতেই প্রফেসরের ঘাড়ের পাশ দিয়ে সে উঁকি মারল এবং দেখতে পেল প্রফেসর একটা বেশ বড়সড় অদ্ভুত দর্শন পুঁথি টেনে বের করছেন। পুঁথির সামনে একটা অদ্ভুত মূর্তি, যার অর্ধেক প্রাচ্যের সূর্য দেবতার মূর্তির মতোই, কিন্তু অপর অর্ধেক যেন তিব্বতের কোনো অপদেবতার মূর্তি। যেন ভীষণ রকম মিল খুঁজে পেল কেভিন। উৎসুক হয়ে প্রফেসরকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, প্রফেসর ইশারায় তাকে থামিয়ে দিয়ে বললেন,
হাতে বেশি সময় নেই কেভিন, আমাকে অতি দ্রুত ওই ভাষা হন্তারক আদি মন্ত্রের বিপরীত মন্ত্র খুঁজে বের করতে হবে, বাকি কথা আমি পরে বলবো।
সারা দুপুর বিকেল গড়িয়ে সন্ধে হল যখন, তখন প্রফেসর একটা পিদিম জ্বালিয়ে ঘর থেকে বেরোল। এই সমস্ত সময়ে এক মুহূর্তের জন্যও পুঁথি এবং খাতা থেকে চোখ ওঠেনি তার। ক্ষুধা এবং ক্লান্তির ছায়া তার চোখে মুখে গাঢ় হয়ে নেমে এসেছে, তবুও তার দৃষ্টিতে এক উজ্জ্বল তীক্ষ্ণতা। কেভিনের দিকে তাকিয়ে স্মিত হেসে তিনি বললেন,
রবির পদ জুড়ে দাঁড়ায় যে আছে বিপরীত, সবই তার ডাইনি ও বাঁয়ে, যে তারে করেছে মুক্ত সেই হবে কাল, তারই হাতে হলে হবে নতুন সকাল। এরই মাঝে দেখো খুঁজে বিনাশের বাণী, ছায়া যদি রং পায় দেহ ফিরবে না জানি। কেবেন তোমার বাঙালি বন্ধুর বাঁচার সম্ভাবনা কতটা আছে তা এখান থেকে বলা সম্ভব নয়, তবে যে তারে মুক্ত করেছে পারলে একমাত্র সেই তার কাল অর্থাৎ বিনাশ করতে পারবে। আর বিনাশের বাণী তো আশা করি বুঝতেই পারছো।
কেবিনের চোখ ছলছল করে আসে। আমার বন্ধু,
এটাই তার নিয়তি হতে চলেছে। যদি না ছায়া নিজেই ফিরে যেতে চায় তার পুরনো অবস্থানে, আর তা ঘটাতে হলে এমন কিছু করতে হবে যা তার রঙকে অস্বস্তিকর করে তোলে, যেন আত্মচেতনার আয়নায় নিজেকে দেখে সে শিউরে ওঠে।
আয়না মানে মানে সত্য দেখাতে হবে ছায়াকে? প্রফেসর সম্মতি সূচক মাথা নেড়ে বললেন,
আয়না যে তাকে সবচেয়ে গভীর থেকে জানে সেই পারে তার সামনে দাঁড়িয়ে তাকে তার নিজস্ব বিকৃতি দেখাতে। এটা একটা মানসিক যুদ্ধ খেলবেন, আর সেটা করতে হবে তাকে নিজেই এখনই। একবার যদি সে ছায়া কায়দায় পরিণত হয় তখন কিন্তু আর সে কোনো কিছুর বিনিময়েই নিজের স্বতন্ত্র অস্তিত্বকে নষ্ট করতে চাইবে না। এখন শুয়ে পড়ো, কাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তুমি তোমার নিবাসের দিকে রওনা দেবে। আর মনে থাকে যেন যা যা বললাম তার বিন্দুমাত্র অন্যথা যেন না হয়, না হলে এই অভিশাপ শেষ হয়েও শেষ হবে না, আবার ফিরে ফিরে আসবে, আবার ফিরে ফিরে আসবে, আবার ফিরে ফিরে আসবে, আবার ফিরে ফিরে আসবে।
আজকাল ঈশানের ঘুম আসেই না, যেটা আসে সেটা ঠিক ঘুম নয়, সেটা যেন একটা সংজ্ঞাহীন অবস্থা। হাজার ইচ্ছে হলেও কিছুতেই ঈশান চোখ বোঝে না, বিভিন্ন উপায়ে নিজেকে ঠিক জাগিয়ে রেখে দেয়, যেন বুকের ভেতর চেপে বসে একটা অদৃশ্য হাত, যেন চোখ বুঝলেই শরীরটা আরো খালি হয়ে যাবে। তার এই আশঙ্কা, সে আয়নার দিকে তাকায় না, আর সেখানে যেন কোনো প্রতিচ্ছবি আর পাবে না, তা সে যেন জেনে গেছে। তবে তার থেকেও ভয়ানক এক বাস্তব প্রতিমূর্তি সে দেখতে পাচ্ছে। আজ বিকেলের দিকে ঘষ্টে ঘষ্টে শরীরটাকে টানতে টানতে জানলার কাছে নিয়ে গিয়েছিল ঈশান, আর তখনই খেয়াল করল ওর চির অনুগামী ছায়াটা আর ওর সঙ্গে চলাফেরা করছে না, সেটা ওর থেকে বেশ কিছুটা দূরে চুপ করে দেওয়ালের ওপরে পড়ে রয়েছে, কিংবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা ভীষণ রকম আত্মচিৎকার ঈশানের গলা দিয়ে বেরিয়ে আসে। ছায়াটা কিন্তু কিছুই করে না, কেবল সারা দিন সারা রাত ঈশানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক অদ্ভুত শারীরিক এবং মানসিক যন্ত্রণা প্রতিটা মুহূর্ত কুড়ে কুড়ে খাচ্ছে ঈশানকে। সবকিছু যেন সে খুবই ভালো করে বুঝতে পারছে এমনটাও নয়, কেবল প্রতিটা মুহূর্তে কি যেন একটা বদলে যাচ্ছে তার। ঘন্টায় ঘন্টায় তার ছায়া যেন রঙিন হয়ে উঠছে, সে ছায়া তাম্রাভ, তার চোখের মনি বাদামি, ঠোঁট লালছে, এক দৃষ্টে তাকিয়ে আছে ঈশান, অনেকটা পশুর মতো বোধহীন সহজ চাহনি,
কেমন একটা ঘোর লেগে আসে ঈশানের। আচ্ছা মনে পড়ে কেভিনের চেহারা, কবে আসবে কেভিন, আর কবে আসবে সে। সচেতন থাকার হাজার চেষ্টা সত্ত্বেও মধ্যরাত্রের দিকে দু চোখ বুঝে আসে ঈশানের। অনেকখানি বেলায় টমাসের চিৎকারে যখন ঘুম ভাঙল বা চেতনা ফিরল, তখন ঈশান প্রায় দ্বিমাত্রিক হয়ে যাওয়ার পথে। মানুষের স্বাভাবিক অবয়ব বা দৈর্ঘ্যপ্রস্ত এবং তার পুরুত্ব, যত দিন যাচ্ছে ঈশানের চেহারাটা চ্যাপ্টা হয়ে চলেছে, তার পুরুত্ব হারাচ্ছে প্রতিটা মুহূর্তে, যেন কোনো রোলার চলে গেছে তার উপর দিয়ে, আর কোনো ম্যাজিকে ও বেঁচে রয়েছে। আর ওর গায়ের তামাটে রং ক্রমশ ধূসর, আরো ধূসর হয়ে চলেছে।
আচ্ছা আচ্ছা, ছায়াটা কোথায় গেল? আমার ছায়াটা কোথায় কোথায় গেল?
একটা অস্ফুট অশ্রুত পূর্বধ্বনি বিড়বিড় করে বেরোলো ঈশান মুখার্জির গলা দিয়ে। কোথায় গেল ছায়াটা? গতকাল রাতে তো ওখানেই ছিল, কই আজকে নেই কেন? এই টেবিলটার ছায়া আছে, চেয়ারটার ছায়া আছে, কলমদানিটার ছায়া আছে, কিন্তু তার ছায়াটা কোথায় গেল? উত্তর পেতে খুব বেশি সময় লাগল। টমাসের রাগত চিৎকার লক্ষ্য করে দরজার দিকে তাকাতেই দেখতে পেল ঈশানের মতোই দেখতে একটা অবয়ব উপাশের ঘর থেকে এই ঘরের দরজা ঠেলে ঢুকছে। লোকটার সব স্বাভাবিক, শুধু চেহারাটা যেন পুরু ঘষা কাঁচের মতো, একটু চ্যাপটা গোছের চেহারা। ঈশান অবশ্য এত কিছু বুঝতে পারে না, ওর মাথার মধ্যে যেন কেউ বলে উঠল, এই সে যাকে তুমি খুঁজছিলে। আর মনে হল টমাস ভীষণ চিৎকার করে তাকে বলে চলেছে, সাবধান সাবধান সাবধান। ঈশান ভয় পেল, কিন্তু সে ভয়ের কারণ যুক্তি কিছুতেই তার বোধগম্য হল না। শুধু অবাক ফ্যাল ফেলে নির্বাক অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সে অবয়বের দিকে। ঈশান বুঝল না এটা শেষ পর্যায়, আর কদিন তারপরে ওর ছায়া ওকে অনুসরণ করবে না। গভীর রাতে বাড়ির ফটকের সামনে গাড়ির আওয়াজটা হল, একটু পরেই ফটক খোলার ধাতব আওয়াজ এবং ভারী বুটের শব্দে রাতের নিস্তব্ধতা টুকরো করতে করতে দরজা ঠেলে ঘরে ঢুকল কেভিন। তার চোখে বাজ পাখির সতর্ক দৃষ্টি। ঘরে ঢুকেই শুনতে পেল টমাসের কুই কুই কান্না, সেটা পিছনে বেডরুম থেকে আসছে বোধ হয়। ঈশান কি টমাসকে বেঁধে রেখেছে?
ঈশান বন্ধু, তুমি কই?
কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে ঈশানের রুমের দরজা খুলতেই নিশ্চিন্ত হল কেভিন। আফসা নাইট ল্যাম্পের আলোয় দেখল ঈশান চেয়ারে দিব্যি বসে রয়েছে।
ঈশান সারা দিচ্ছিলে না যে? শোনো বন্ধু, আমি পেরেছি, আমি জেনেছি ঈশান কিভাবে ওই মানব সভ্যতাকে, কিভাবে তোকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায়, আমি জেনেছি। শিলালিপির মন্ত্র উল্টো উচ্চারণ করতে হবে, ভাঙতে হবে শিলালিপিটা ঈশান, আর ওই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে একই সঙ্গে। কি হলো, কি কিছু বলছো না যে? আর অন্ধকার করে কেন বসে রয়েছো? দাঁড়াও দাঁড়াও তো, আলোটা জ্বালি।
না না না, আলোয় আমার বড্ড চোখে ব্যথা লাগে কেভিন, তীব্র আলো আমি সহ্য করতে পারি না আজকাল।
টমাস সমানে চিৎকার করে যাচ্ছে পাশের ঘর থেকে।
আসছি টমাস, এক্ষুনি আসছি ডিয়ার, গিভ মি 5 মিনিটস।
উত্তরে একটা কান্নার স্বরে যেন ডেকে উঠল টমাস। কেভিন একটু অবাক হয়ে গেল যেন। ঈশানকে উদ্দেশ্য করে বলল,
তোমার গলায় কি হয়েছে ঈশান? চোখ গলা সব কি নষ্ট হয়ে আছে নাকি? চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দেব। দাঁড়াও আগে ফায়ার প্লেসের আগুনটা জ্বালাই, বড্ড ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে না? এত রাতে জেগেই বা আছো কেন?
কেভিন দ্রুত পায়ে ফায়ার প্লেসের কাছে গিয়ে কাঠ গুজে আগুন ধরাতে থাকল।
না, আমার ঠান্ডা লাগে না কেভিন, গরম বা ঠান্ডা কোনোটাই লাগে না।
অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক সমস্যার কারণে তোমার এরকম হচ্ছে। ওই ডায়রিয়ার পাথরটা একবার ভাঙতে পারলেই।
কেভিন হঠাৎই চুপ করে যায়। টমাসের ডাকের মাঝে কি একটা অন্য অস্ফুট শব্দ তার কানে এসেছে। সে শব্দ যেন কোনো আহত পশুর গুঙানির শব্দ। ফায়ারপ্লেসের আগুনে ঘরের অন্ধকার অনেকটা কেটেছে। সেই আলোয় ওই গুঙানির শব্দ লক্ষ্য করে তাকাতেই কেভিন দেখল ঘরের কোনায় মেঝে আর দেওয়ালের সঙ্গে মিশে জড়োসড়ো হয়ে একটা ছায়ামূর্তি শুয়ে রয়েছে। শব্দটা ওদিক থেকেই আসছে। চমকে উঠল কেভিন।
ঈশান, ওটা কি তোমার ছায়া নাকি? ঈশান, ও কিন্তু বড় মারাত্মক, খুব সাবধান। ও কিন্তু এখন আর তোমার ছায়া নেই। আর তুমি কি করে এতটা নির্বাক রয়েছ? হ্যাঁ, প্রফেসর বলেছেন তোমার ছায়া আস্তে আস্তে তোমার সমস্ত রং কেড়ে নেবে। তুমি আরো আরো ধূসর হয়ে যাবে, তুমি ক্রমশ ছায়ার মতো হয়ে যাবে। আর কথাটা বলেই থমকে গেল কেভিন। কি একটা কথা যেন খেয়াল হতেই তার ঘাট থেকে পা পর্যন্ত মুহূর্তেই অবশ হয়ে এল। ভয়ঙ্কর কিছু সন্দেহ করে পিছনে ফিরতেই দেখল ঈশান একটা অদ্ভুত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুখটা ঈশানের, কিন্তু চোখ মুখের ভাষা অচেনা। ওর হাতে একটা হাতুড়ি ধরা।
এ হাতুড়িটা দিয়ে ভাঙা যাবে কেভিন, তাই না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ,
কেভিনের গলা শুকিয়ে আসে। ভয় ভয় দেওয়ালের কোনায় জড়োসড়ো হয়ে থাকা ছায়া অবয়বের দিকে তাকায়। অবয়বের চোখে স্পষ্ট করুণ কাতর আরতি, বড্ড আপন লাগে তার।
কে তুমি?
আমি? আমি তো ঈশান, তোমার বন্ধু ঈশান মুখার্জি।
না না না, তুমি তুমি আমার বন্ধু নও, তুমি সেই স্বতন্ত্র ছায়া। তুমি তুমি সেই
কেভিনের মুখের কথা শেষ হওয়ার আগেই ছায়া ঈশান কেভিনের কপালে হাতুড়ি দিয়ে বাড়ি বসিয়ে দেয় সর্বশক্তিতে। আর্তনাদ করে কেভিনের শরীরটা ছিটকে পড়ে মেঝেতে। ছায়া ঈশান হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়ে ওর উপরে। কেভিন যন্ত্রণায় ছটফট করতে করতেও জাপটে জড়িয়ে ধরে ছায়া ঈশানকে, ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যায় ফায়ার প্লেসের কাছে। ছায়া ঈশান তখনও সম্পূর্ণভাবে ত্রিমাত্রিক হয়ে ওঠেনি, তাই আহত কেভিনের সঙ্গে যুঝতে তাকে কিছুটা বেগ পেতে হয়। সে এলোপাথাড়িভাবে হাতুড়ির আঘাত হানতে থাকে কেভিনের শরীরের ওপরে। কেভিন কোনক্রমে হাতে পায় ফায়ার প্লেসের একটা জ্বলন্ত কাঠ, সেইটাই চেপে ধরে ছায়া ঈশানের পিঠে। মুহূর্তেই তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে ছায়া ঈশান, আর পরক্ষণেই সমস্ত শক্তি দিয়ে আঘাত হানে কেভিনের মাথায়। আওয়াজটুকু পর্যন্ত করবার সময় পায়নি কেভিন। তার শরীরটা বার দু এক কেঁপে চিরকালের মতো নিথর হয়ে যায়। পাশের ঘরে চেনে বাঁধা টমাস নাক উঁচু করে বাতাসে রক্তের গন্ধ নেয়। খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, আর তারপরেই জানত করুণ ডাক বেরিয়ে আসে তার গলা ছিঁড়ে। তার আর শেষ দেখা হল না তার মানুষটাকে, আর লাফিয়ে ওঠা হল না খুলে। জীব দিয়ে ভিজিয়ে দেওয়া গেল না তার মুখ। মাংস পোড়ার গন্ধে ঘর ভরে রয়েছে। গতরাতে কেভিন খুন হয়েছে। সে পারেনি সুস্থ করতে, সে পারেনি এক মানব সভ্যতাকে অভিশাপ মুক্ত করতে। সে বলি হয়ে গেছে। আজ তার শরীরের একটা টুকরো ফায়ার প্লেসে নির্বিবাদে পুড়ে চলেছে। সেদিকে তাকিয়ে ঈশানের চোখ আবারও জলে ভরে গেল। কত কত অসহায় আছে, একমাত্র ভরসা ছিল কেভিন, আর সেই আজকে নেই। আর কি কিছু আটকানো যাবে? এই ছায়া ঈশান একবার সম্পূর্ণরূপে ত্রিমাত্রিক হয়ে গেলেই সে যে বেরিয়ে পড়বে গোটা বিশ্বের মানুষকে ভাষাহীন করে দিতে। অবশ্য দুটো কাজ করে গিয়েছে কেভিন। এক, মুক্তির উপায় সে বলে গিয়েছে। যখন ছায়া ঈশানকে আসল ঈশান মনে করে কেভিন মন্ত্রমুক্তির উপায় বলছিল, সেই সময় অন্ধকার কোণে মুখে সেলোটেপ গোঁজা অবস্থায় সমস্ত কিছু আসল ঈশান ভালো করে শুনে মনে রেখেছে, এবং মাঝে মধ্যেই সে ওই কথাগুলো নিজের মধ্যে বলতে থাকে যাতে কখনোই সে ভুলে না যায়। আর দ্বিতীয় যে কাজটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেভিন করে গেছে, তা হল ছায়া ঈশানকে আহত করা। ছায়া ঈশানের পিঠ আগুনে ঝলসে যাওয়ার মুহূর্ত থেকেই আসল ঈশান বুঝতে পারে যে তার মধ্যের চরম দুর্বলতা যেন একটু কেটেছে, তার হাতে পায়ে যেন একটু বল ফিরে এসেছে, মাথাটাও যেন আগের তুলনায় কিছুটা কাজ করছে। কিন্তু কিছুতেই ছায়া ঈশানকে সে কথা বুঝতে দেয়নি আসল ঈশান। সে একইভাবে অসহায়ের মতো ঘরের কোণে পড়ে রয়েছে। হঠাৎই ছায়া ঈশান কি একটা যেন ভেবে মুচকি হেসে উঠে দাঁড়াল, তারপরে আসল ঈশানের দিকে তাকিয়ে বলল,
যাই কুকুরটাকে নিয়ে আসি, হাজার হলেও প্রভু বলে কথা, শেষকৃত্যের সঙ্গে থাকবে না, সেটা কি ঠিক হবে?
অজানা আশঙ্কায় আসল ঈশানের মুখ আরো কালো হয়ে উঠল যেন। সেটা খেয়াল করে ছায়া ঈশান বলে উঠল,
আরে না না, আমি কোনো পশু শত্রু নই, আমার সমস্যা মানুষদের নিয়ে, মানুষরাই সব থেকে বড় শত্রু এই পৃথিবীর। তবে এই কুকুরটা বড্ড চিৎকার করে, আমার খুব বিরক্ত লাগে আজকাল, নেহাত আমাকে ভয় করে চলে, তাই তা না হলে বৃহত্তর স্বার্থের জন্য আমায় ওকেও হয়তো মারতে হতো, ঠিকই এই কেভিনের মতো করে। তোমাকেও আমার পছন্দ হয় না, কিন্তু কি করব, আমার বেঁচে থাকার জন্য তোমার থাকাটা আবশ্যক। আমি যখন সম্পূর্ণ কায়াময় হতে পারবো, তখন তুমি ছায়ার মতো আমাকে অনুসরণ করবে, বুঝেছো? যাই, কুকুরটাকে এবার ছেড়ে দিই, দেখে যাক কেভিন কবাব কেমন করে হয়। তাছাড়াও তো অনেকদিন না খেয়ে রয়েছে, আজকে কেভিন কবাব দিয়েই ওর লাঞ্চটা হবে, দারুণ হবে কিন্তু।
হাসতে হাসতে ছায়া ঈশান ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পরেই শীর্ণ হয়ে আসা চেহারা নিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকল টমাস। সারা ঘর পাগলের মতো দৌড়াতে দৌড়াতে ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে তীব্র চিৎকার করতে লাগল। আগুনের মধ্যে থেকে কামড়ে বের করে আনতে চাইল তার মানুষের শরীরটাকে। চোখ মুখ ঝলসে গেল অসহায় প্রাণীটার। তারপর একটা সময় আহত অবস্থায় ফায়ার প্লেসের পাশে শুয়ে পড়ে গোঙাতে লাগল, আর কেঁপে কেঁপে উঠতে লাগল ওর হাড় জির জিরে লোমশ শরীরটা। ওদিকে এই দৃশ্য দেখে হা হা করে হেসে যাচ্ছে ছায়া ঈশান। পৈশাচিক আনন্দে, বিকৃত উল্লাসে সে খেয়াল করল না যে কখন আসল ঈশান তার শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে একটা কিছু মেঝে থেকে গোপনে ঢুকিয়ে নিল পোশাকের আড়ালে। হাসতে হাসতে সে উন্মাদ হয়ে উঠে দাঁড়াল। আজকাল বেশ খিদে পায় তার, অনুভূতিটা নতুন। একবার খিদে পেলে সে কিছুতেই সেটা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে তাকে কিছু না কিছু খেতেই হয়। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে হাঁটা দিল। আগের দিন কিছু শুকনো কর্নফ্লেক্স খেয়েছে, সেটারই আরো কিছুটা বাকি রয়েছে, ওটাই এখন খাবে সে। টমাসের মুখ থেকে যন্ত্রণার গোঙানিটা তখনও বেরিয়ে আসছে। হঠাৎই টমাসের মনে হল ওকে কেউ ডাকছে। কান খাড়া করে ছায়া ঈশানের দিকে তাকাল সে। চোখে চোখে কি কথা হল তা বোঝা গেল না, তবে টমাস ধীরে ধীরে উঠে বসেছে। কিছুটা কুকুরের মতো শব্দ তুলে চাপা গলায় আসল ঈশান অদ্ভুত আওয়াজ বের করতেই টমাসের শেফার্ড জিন
যেন গর্জি উঠল। সে দুই লাফে টেবিলের উপরে উঠে পড়ল। নাক দিয়ে একটা একটা করে ডায়েরি খাতা বই নিচে ফেলতে যেতেই সদ্য ঝলসানো নাক যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। কিন্তু তাও সমস্ত খাতা বই নিচে মেঝেতে ফেলল টমাস। পড়ে থাকা খাতা বইয়ের ওপর দ্রুত নজর বোলাতে শুরু করল আসল ঈশান। সময় নেই, সময় নেই, একদম সময় নেই, যে কোনো মুহূর্তে চলে আসবে সেই ভয়ঙ্কর। শরীরটাকে গড়াতে গড়াতে মেঝেতে পড়ে থাকা বই খাতার স্তূপের কাছেই নিয়ে গেল ঈশান। কিন্তু কোথায়, কোথায় সেটা? ওই তো, ওই তো দেখা যাচ্ছে, ওই তো সেই চামড়ার ছোট্ট ডায়েরিটা উকি মারছে, ওই সবুজ রঙের মলাটের বইটার আড়ালে। কাপা কাপা হাতে ডায়েরিটা তুলে নিয়ে আবারও গলা থেকে কুকুরের মতো একটা শব্দ বেরিয়ে আসলো ঈশানের। চোখে চোখে কি ইশারা করল কে জানে। টমাস মুহূর্ত দেরি না করে ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল ডায়েরিটা। ডায়েরিতে টমাসের ধারালো দাঁতের চাপ পড়তেই রান্নাঘরে খেতে ব্যস্ত থাকা ছায়া ঈশান বুঝতে পেরে গেল। একটা অমানসিক চিৎকার করতে করতে এসে দৌড়ে এলো ঘরের মধ্যে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে টমাস সেই ডায়েরিটা ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। প্রচণ্ড আক্রোশে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কেভিনের শরীর টুকরো করতে ব্যবহার করা চপারটা তুলে নিয়ে টমাসের উপরে ঝাঁপিয়ে পড়ল ছায়া ঈশান। কিন্তু নিজের সমস্ত ভয় কাটিয়ে উঠেছে জার্মান শেফার্ড। দ্বিগুণ আক্রোশে ছায়া ঈশানের গলা লক্ষ্য করে ঝাঁপ মেরেছে সে। কিন্তু না, শেষ মুহূর্তেই ধারালো চপার আমূল বসে গেল টমাসের বুকে। তবে একেবারেই কি ব্যক্ত টমাস? না, ঝকঝকে দাঁত কণ্ঠনালীকে না ছিঁড়তে পারলেও গলার পাশের এক খাবলা মাংস তুলে নিয়েছে সে। ছায়া ঈশান মেঝেতে ছুঁড়ে ফেলল টমাসের শরীরটা। মেঝেতে ছিটকে পড়ল টমাস। মুখ থেকে বেরিয়ে আসলো শেষবারের মতো কুই কুই ডাক। সে তাকিয়ে আছে ঈশানের দিকে। তার লোমস লেজটা দুবার নড়ে থেমে গেল বরাবরের মতো। পিশাচটা তখন দুই হাতে গলা চেপে অমানসিক আর্তনাদ করছে। অবশ্য এতে তার মৃত্যু হবে না, কিন্তু যন্ত্রণায় সেটা তো তাকে সহ্য করতে হবে, অন্তত খানিকক্ষণের জন্য হলেও। তারপর আবার ধীরে ধীরে ক্ষত ঠিক হয়ে যাবে, কিন্তু ঘণ্টাখানেক তো লাগবেই। ঘণ্টাখানেক এই অসম্ভব কষ্ট তাকে সহ্য করতে হবে, করতেই হবে। অন্তত যতদিন না সে সম্পূর্ণভাবে কায়া হয়ে উঠতে পারছে, ততদিন তার অতিলৌকিক ক্ষমতা সে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে পারবে না। আর তো কটা দিন, আর কটা দিন মাত্র। যন্ত্রণার মাত্রা একটু একটু করে কমছে, কিন্তু তখনই ছায়া ঈশানের কানে জ্বলন্ত শলাকার মতো প্রবেশ করল কিছু শব্দ। সে চমকে ফিরে তাকাল। তার বিস্ময়াবিষ্ট চোখের সামনে আসল ঈশান মানুষের মতো স্পষ্ট উচ্চারণ করে একটা হাতুড়ি নিয়ে ঘা মারল শিলাটার উপরে। হাতুড়িটা, ও এই হাতুড়ি দিয়েই তো এই ঘরে কেভিনকে হত্যা করেছে সেই গত রাতে। উল্টো মন্ত্র পড়তে পড়তে আবারও হাতুড়ি তুলেছে আসল ঈশান এবং সশব্দে প্রহার চির ধরছে পাথরে। দৈহিক যন্ত্রণা এবং পুরো ঘটনার আকস্মিকতায় খানিকক্ষণের জন্য বোধহয় বিহ্বল হয়ে গিয়েছিল ছায়া ঈশান। পুরো বিষয়টা বোধগম্য হতে এবং বোধ করি বিশ্বাস হতে কিছুটা বেগ পেতে হলো তাকে। কিন্তু বুঝতে পারার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল আসল ঈশানের গায়ে, সর্বশক্তিতে টিপে ধরল তার গলা। মন্ত্রোচ্চারণ করতে দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। ছায়া এবং কায়ার এক অভূতপূর্ব লড়াই ঘটতে লাগল। আসল ঈশানের রুগ্ন দেহ বেশিক্ষণ ছায়া ঈশানের সঙ্গে টিকতে পারবে না, তাই বলাই বাহুল্য। কিন্তু হঠাৎই আসল ঈশান তার বাঁ হাতে চেপে ধরল ছায়া ঈশানের গলার প্রায় বুঝে আসতে যাওয়া ক্ষততে। কোনো এক আদিম আক্রোশে সেই ক্ষতর গর্তে নিজের হাত ঢুকিয়ে দিল আসল ঈশান। মুহূর্তেই তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সে পিশাচ চিৎকার করে উঠল।
আমি শেষ হলে তুমিও থাকবে না মূর্খ।
কথাটা কানে যেতেই উল্টো মন্ত্র উচ্চারণ করতে করতে হাতুড়িটা মাথার উপরে তুলে নিয়েও মুহূর্তের জন্য থমকে গেল। তারপর একটা অদ্ভুত নির্মল হাসি ছড়িয়ে পড়ল তার মুখে এবং পরবর্তী সর্বশক্তি দিয়ে আঘাত হানলে শিলাখণ্ডে। দুই ভাগ হয়ে টুকরো হয়ে গেল শিলালিপি। সপ্তাহখানেক পরে বিশ্রী গন্ধ পেয়ে নিকটবর্তী রেস্টুরেন্টের লোকজনেরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে দুটি মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, একটা মানুষের এবং অন্যটি কুকুরের। ফায়ারপ্লেসের মধ্যে মানুষের আতপোড়া হাড় পাওয়া গেছে যা ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এদিকে পৃথিবী বা বলা ভালো পৃথিবীর মানুষের ক্রমশ চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছে, অন্তত এমনটাই দাবি করছে বিভিন্ন রাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর। সত্যিই কি পৃথিবীর মানুষেরা সুস্থ হয়ে উঠছে? ফায়ারপ্লেসের কিছুটা দূরে একটা হাত পোড়া ডায়েরির পাতা পড়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত অফিসার সেটা কুড়িয়ে তুললেন। সেখানে জাপানি ভাষায় লেখা,
বলতে পারেন হে আমার সভ্য জগতের মানুষেরা, একটা বোতাম টিপে দুটো শহরকে ধ্বংস করে দেওয়া ঈশ্বরেরা, বলতে পারেন আমার কি দোষ ছিল, কি দোষ ছিল আমার?
শুনছিলে নির্বাক আতঙ্ক। গল্প পাঠে ছিল নীল, অন্যান্য চরিত্রে ছিল অনুভব, রক্তিম, ইন্দ্রনীল, কৌশিকী, অধ্যায়, লিও এবং নীল। এডিটিংয়ে ছিল ঋদ্ধি, শব্দ সংযোজনে সহযোগিতা করেছে লিও, স্ক্রিপ্টিং করেছে সৌরিমা, এবং এই যে পোস্টারটা দেখছ, দুর্দান্ত পোস্টার, এই পোস্টারটা ডিজাইন করেছে সুজয় গুপ্ত। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো থেকো।